রহম তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজা খোদার দয়াই হয়ে গেছে মাগফিরা তেরি সামা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের রমজান ট্রান্সমিশন নিয়ে, যার নাম রহমতপূর্ণ রমজান, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের ফজিলত শুনি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ করিম তার উপর 100 বার রহমত নাজিল করবেন, আর যে ব্যক্তি 100 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ করিম তার কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন যখন উঠবে তখন শহীদগণের সাথে উঠবে। তো আমাদের উচিত যে ডেইলি একটা ফিগার রেখে দরুদে পাক পড়া, একটি টার্গেট সেট করে দরুদে পাক পড়া, কেননা দরুদে পাকের মধ্যে অনেক বরকত আছে, অনেক বরকত আছে। তো মাহে রমজানের পরবর্তী সময়েও যাতে আমরা দরুদে পাককে না ছাড়ি। রমজান আসলে তো আমরা ইবাদতের একটি স্বাদ অনুভব করি, ইবাদত করার একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। তো এই উৎসাহ উদ্দীপনা যাতে রমজান পরবর্তী সময়েও আমাদের বাকি থাকে, আমাদের অবশিষ্ট থাকে, এটা যাতে শেষ হয়ে না যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে ওনার পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, ওনার নেক বান্দাদের মধ্যে আমাদেরকেও সামিল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের শাহরুখ কাদেরী ভাই এবং আমাদের কাউসার আত্তারী ভাই, ওনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এবং নাতখা হিসেবে আমাদের সাথে ইকবাল ভাই উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা হামদে বাড়ি তালা নাতে মুস্তফা শুনবো। আপনারাও চাইলে আমাদেরকে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, বিভিন্ন নাতের ফরমায়েশ করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করব। আজকে আমরা যে টপিক রেখেছি তা হচ্ছে মা বাবা সম্পর্কে, মা বাবার গুরুত্ব এবং ফজিলতের সম্পর্কে আমরা আজকের যে বিষয় সেটা রেখেছি। যেহেতু একজন বান্দার যদি আমরা সবচেয়ে কাছের যে মানুষগুলো, সে মানুষগুলো হচ্ছে তার মা বাবা। একটা সন্তান বা একটা বান্দা দুনিয়াতে আসার মাধ্যমই হচ্ছে তার মা বাবা। মা বাবা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারবে না। এরপর একেবারে দুনিয়াতে তার আশা থেকে শুরু করে একটা পরিপূর্ণ বয়স হওয়া পর্যন্ত সে কিন্তু পরিপূর্ণ নির্ভর থাকে তার মা বাবার উপর। আপনি দেখুন, একেবারে যখন নবজাতক শিশু, তার দুধের প্রয়োজন হলেও মাকে প্রয়োজন, হ্যাঁ, এরপর খাওয়ানোর, এরপর যখন সে আস্তে আস্তে বড় হয়, 1-2 বছর 3 বছর যখন সে খেত খাওয়ার উপযোগী হয়, দুধ ছাড়া অন্যান্য খাবার, সেক্ষেত্রেও মার প্রয়োজন, নিজে খেতে পারে না। এরপর যখন বছর পূর্ণ হয়, যখন আস্তে আস্তে হাঁটার জন্য সে চেষ্টা করে, তখনও মা বাবারই সাহারা প্রয়োজন, সেটা ছাড়া তার সম্ভব হয় না। এরপর প্রত্যেকটা ধাপে ধাপে সে পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত তার মা বাবার সাপোর্ট ছাড়া সে চলতে পারে না। আর আমি যদি ভুল না করি যে মৃত্যু পর্যন্তই মা বাবার প্রয়োজন হয়। আসলে আমরা মনে করি যে আমরা একটা পরিপূর্ণ স্টেজে চলে গেছি, বয়সে চলে গেছি, এরপর আর মা বাবার দরকার নাই। না, আমি মনে করি যে একেবারে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার প্রয়োজন। আর আজকে আমরা যে বিষয় রেখেছি সেটা হচ্ছে মা বাবার হক আদায়ের গুরুত্ব। মা বাবার অনেক হক আছে, আসলে এত সংক্ষিপ্ত সময়ে মা বাবার হক বর্ণনা করে কখনো শেষ করা যায় না। তো মা বাবার হক আদায়ের গুরুত্ব কী, মা বাবার কী কী হক, সে সম্পর্কে কোরআন ও হাদিস এর মধ্যে কী কী আলোচনা এসেছে, এবং বুজুর্গানের দিন কীভাবে মা বাবার হক আদায় করেছে, আমাদের কীভাবে করা দরকার, কীভাবে করা উচিত, আর বর্তমান সময়ে তরুণ সমাজরা বা এই যে মডার্ন যুগের মধ্যে এসে কীভাবে মা বাবাদেরকে আমরা একেবারে তাদের হক থেকে বঞ্চিত করছি, সে সম্পর্কেও আমরা আলোচনা শুনব। আসুন একটি হামদে বাড়িতালা প্রথমে শুনে নেয়, এরপর ইনশাআল্লাহ আজকে যে আলোচনা সেই আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সুন্দর رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. فرش والے تیری شوکت کا علوم کیا جانے, آقا آقا فرش والے تیری شوکت کا علوم کیا جانے. خسروا عرش پہ اڑتا ہے پریرا تیرا, خسروا عرش پہ اڑتا ہے پریرا تیرا. صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. حسبی ربی جل اللہ فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. توب تورِ مصطفیٰ اسلام پہ لو اے دھورا, بولو دھرم ہی نیرا لا الہ الا اللہ. توب تورِ مصطفیٰ اسلام پہ لو اے دھورا, بولو دھرم ہی نیرا لا الہ الا اللہ. لا الہ الا اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. پریو نبیر کاچھے ایشے آبو جہن بلو ہے شے, پریو نبیر کاچھے ایشے آبو جہن بلو ہے شے, پریو نبیر کاچھے ایشے آبو جہن بلو ہے شے. হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা, আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা. ذکر اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ الہ الا اللہ غير الله نور محمد صلى الله لا إله إلا الله.
سبحان الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. কালিমার জিকির করা উচিত। রমজানে সবচেয়ে উত্তম ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, আমিরুল সুন্নাহ বলেছেন। আর একটি ওয়াজিফা উনি দিয়েছেন রমজানে বেশি বেশি পড়তে, তা হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর দুটি দোয়া উনি করতে বলেছেন, হে আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাদেরকে আমাকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করো, নিরাপদ রাখো। আরেকটি বলেছেন যে আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস বিগাইরিল হিসাব, বিনা হিসাবে হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। জান্নাতুল ফিরদাউস কেন? যেখানে আমার নবী থাকবেন সেখানেই আমি যাতে থাকতে পারি। রমজান চলে যাচ্ছে, রমজান অনেক দ্রুত চলে যাচ্ছে। রমজান এসেছিল আমাদের গুণাগুলোকে মাফ করানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে মাগফিরাত করানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে তাকওয়া অর্জন করানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে নেকি করানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য, দান সৎকার করার জন্য, রমজান এসেছিল আমরা যাতে মুত্তাকি হয়ে যাই, রমজান এসেছিল আমরা যাতে পরহেজগার হয়ে যাই, রমজান এসেছিল আমরা যাতে আল্লাহওয়ালা হয়ে যাই। কিন্তু কতটুকু হতে পেরেছি? হাদিসে পাকে এসেছে ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যে রমজান পেল কিন্তু নিজের গুণাগুলোকে মাফ করাতে পারল না। এখন এন্ড অফ দ্য মান্থ আমরা দেখি রমজানের একেবারে শেষ পয়েন্টে এসে গেছি। এখন আমরা নিজেকে বিচার করি যে আমরা আদৌ কি মাগফিরাত প্রাপ্ত হতে পেরেছি কিনা, আদৌ কি এমন কাজ আমার দ্বারা হয়েছে কিনা রমজানে যে আমি মাগফিরাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক তো প্রতিদিন রমজানের প্রতিদিন দশ দশ লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন, আর জুমার দিনে আল্লাহ পাক প্রতি মুহূর্তে মুহূর্তে দশ দশ লক্ষ জাহান্নামীদেরকে মুক্ত করে দিয়েছিলেন। আচ্ছা, তাদের লিস্টে কি আমার আপনার নাম এসেছে কি না, এই খফ আমাদের রাখা উচিত, এই ভয় আমাদের রাখা উচিত। আল্লাহ করিম আমাদের সবাইকে মাহে রমজানের যে বরকত ফুইজাত আছে সেগুলো আমাদেরকে নসিব করুক, এবং যাদেরকে আল্লাহ পাক মাগফিরাত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করুক, আমাদেরকেও আল্লাহ পাক ওনার রহমতের ছায়া দ্বারা আবৃত করুক, আমাদেরকেও বেহিসাব মাগফিরাত দান করুক, আমাদেরকেও জান্নাত নামক নিয়ামত নসিব করুক, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে নসিব করুক। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মা বাবার হক আদায়ের গুরুত্ব। শাহরুখ ভাই আছেন, মা বাবার হক জিউজ
ইয়াকুব ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজানুল মুবারক অতি শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি, সন্নিকটে, সময়ের একেবারে শেষ হওয়ার অতি সন্নিকটে। তো এই রমজানুল মুবারক এমন একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস যে মা বাবার হক আদায় করে মা বাবাকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাককে রাজি খুশি করার মতো একটি উত্তম একটি মাস এই রমজানুল মুবারক।
জি,
তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে পিতামাতার হক আদায়ের যে গুরুত্ব, আসলে লিয়াকত ভাই, পিতামাতা আল্লাহ পাকের এমন এক বড় নিয়ামত যেটা পৃথিবীর অন্য কোনো বিষয়ের সাথে তুলনা হয় না, অতুলনীয় এক এক নিয়ামত।
জি,
কেননা যার পিতামাতা চলে গিয়েছে, কারো বাবা কারো মা,
তারাই
বুঝতে পারে আসলে তাদের গুরুত্ব কতটুকু। আমরা এমনি প্রবাদ শুনি যে আসলে বাবা ভিক্ষের ন্যায় থাকে সন্তানের জন্য, মা চলে গেলে জীবনে মনে হয় যে সব কিছুই হারিয়ে ফেলেছে।
আসলে শাহরুখ ভাই, বাবা কিন্তু বৃক্ষের মতো, যতদিন থাকে ততদিন সন্তানের অন্তত টেনশন নামক বিষয়টা আসে না। আমার বাবা আছে,
জি,
আমার বাবা আমাকে সমস্ত ধরনের পেশায় থেকে ইনশাল্লাহ মানে বাঁচিয়ে নেবে, মুশকিলাত থেকে বাঁচিয়ে নেবে, বাবা আছে। তো
বাবা থাকার সৌভাগ্য এটাই যে অন্ততপক্ষে আমি বাবার শব্দটা ডাকতে পারছি, এটা তো অনেক বড় নিয়ামত আল্লাহ পাকে। যখন আমার বাবা চলে গিয়েছে আমি কাকে বাবা বলে ডাকবো? হ্যাঁ, আমাদের এই বাবার ভাইয়েরা রয়েছে, নেনাদেরকে সম্মানসূচক বাবা আমরা বাবা ডাকতে পারি, কিন্তু বাবার যেটা স্বাদ, মানে অরিজিনাল অরিজিনভাবে যেটা আমার প্রত্যেকভাবে যেটা বাবা, ওই বাবা ডাকার যে স্বাদ সেটা কখন ফিল আসবে না রিয়াকত ভাই? এটা তখনই বুঝতে পারে যখন তার বাবা চলে যায়, এটা তখনই বুঝতে পারে যখন তার মা চলে যায়। আর পৃথিবীতে এই মা বাবা আল্লাহ তাআলা এমন বড় নিয়ামত হিসেবে পাঠিয়েছেন যে বলা হচ্ছে আমার দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি যেটি শুরুতেই বলেছেন আমি আপনার সাথে একমত, শুরু থেকে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা কিছুতেই আমাদের শ্রেয়স্থল হিসেবে পিতামাতাই রয়েছে। এবং এই পিতামাতা শুধু আমাদেরকে ছোটোবেলা থেকে নয়, সেই একেবারে সন্তান যখন বড় হয়ে যায়, যখন সে নিজেই বাবা মা হয়ে যায়, তখনও পর্যন্ত তার জন্য চিন্তা টেনশন এটা সবসময় তাদের ফিকিরের মধ্যে থাকে। আমার মা আমার জন্য মানে ভালো যেটা উত্তম যেটা সেটাই রাখার সবসময় চেষ্টা করে, যদিও বা আমি নিজে এখন মা বাবা হয়েছি বা ওর মা রয়েছে সন্তানের, তো সন্তানের এটা ফিকির থাকে তার যতই বয়স হোক না কেন, মা বাবা প্রত্যেক সন্তানের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চিন্তা করে এবং নিঃস্বার্থভাবে সেটা কোনোরকম স্বার্থ ছাড়াই। কিন্তু আজ বর্তমান আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা সন্তানেরা রয়েছি আমরা আমাদের মা বাবার ক্ষেত্রে বিষয়গুলো চিন্তা করি যে আমার এখানে কী স্বার্থ রয়েছে, আমি তো আমার মা বাবার খেদমত করব কিন্তু এর মধ্যে কী স্বার্থ লুকায়িত রয়েছে, আমার কি স্বার্থ হাসিল হবে, মা বাবা আমার জন্য কী বা করে ফেলেছে, হায় আফসোস তাদের জন্য। অথচ আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে কতই না উত্তমভাবে পিতামাতাকে অনেক বড় মর্যাদা দান করেছেন। আমরা যদি কোরআনুল পাকে আল্লাহ পাকের তার ইবাদতের আদেশ বর্ণনার পাশাপাশি পিতামাতার সাথে যে সদাচরণ এবং কল্যাণের কথা কামনা করার জন্য কল্যাণ কামনায় আল্লাহ পাক যে আয়াতগুলো ইরশাদ করেছেন তার মধ্যে সূরা বনি ইসরাইলের 23-25 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, বলা হচ্ছে এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যে যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মান সূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে, আর আরজ করো যে হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দায়ী করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন, তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তরসমূহ রয়েছে, যদি তোমরা উপযুক্ত হও তবে নিশ্চয়ই তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল রয়েছেন। হযরত মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন পিতামাতার মাঝে এই আয়াতে কারিমের ব্যাখ্যায় বলেন, আসলে এখানে যে গুরুত্বের মর্যাদার কথা বলা হয়েছে, বলা হচ্ছে যে পিতামাতার মাঝে যখন দুর্বলতার প্রভাব হয় অর্থাৎ তারা যখন বার্ধক্য উপনীত হয়, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন যখন তারা মানে সাহায্য ছাড়া চলতে অক্ষম হয়ে যায়, অনেকে বিভিন্ন ধরনের অসুস্থতায় গ্রেফতার হয়ে কেউ প্যারালাইজড, আল্লাহ মাফ করুক, প্রত্যেকের পিতামাতাকে আল্লাহ পাক সালামত সুস্থ রাখুক, প্যারালাইজড হয়ে যায়, কারো আপনার কিডনি সমস্যায় বিভিন্ন ধরনের সমস্যার জটিল কঠিন রোগে ভুগে, তো ওই সময় কিন্তু মা বাবা দুর্বল হয়ে যায়। আর বলা হচ্ছে যে তখন ওই যখন
অসুস্থতা না থাকলেও বয়স বাড়তে বাড়তে তো এমনিই দুর্বল হয়,
এমনিই দুর্বল হয়ে যায়। ওই সময়ের কথা বলা হচ্ছে যে যখন অঙ্গ প্রত্যঙ্গে শক্তি থাকে না, যেমন তুমি শৈশবে, যেমনই বাবা আমরা শৈশবে, ঠিক এখানে তুলনা করা হচ্ছে, কিন্তু দেখুন বলা হচ্ছে যে তারা শৈশবে কিন্তু যা করেছে না, আমাদেরকে যা করতে বলা হয়েছে তার তুলনায় এটা কিছুই না তেমন
কিছু,
কেননা শৈশবে তো আমাকে আপনাকে আমি আপনি যখন একেবারেই ছোট কিছুই বুঝতাম না, না হাঁটতে না চলতে না আমার জ্ঞান বুদ্ধি ছিল, কোনো কিছুই তো ছিল না, আমার মা আমি যদি বিছানার মধ্যে আপনার ইস্তিনজা করে দিতাম তাহলে সেটা বুকে জড়িয়ে নিয়ে মা ঘুমিয়ে যেত।
ওই দৃশ্য আমাকে রিকল করতে হবে না, এখন বর্তমানে আমাদের সামনে এই দৃশ্যগুলো হচ্ছে, আপনি আমাদের সন্তানে দেখেন,
জি জি
আমাদের সরওয়ালি আমাদের স্ত্রী সে কি ফেলে দিচ্ছে যতবার
ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও কোনো অভিযোগ নেই, বিরক্ত আসে মাঝে মধ্যে, কিন্তু সন্তানের যখন সন্তানের দিকে মুখের দিকে তাকিয়ে না তখন মানে আমার নিজের স্ত্রী আমাকে বলে যে মানে অনেক কষ্ট করে, মানে আমার বাচ্চা অনেক দুষ্টামি করে, বিভিন্ন দুষ্টামি, এরপর আপনার এই যে প্রস্রাব পায়খানা এগুলো করে ফেলে বাচ্চারা, ছোট বাচ্চারা বুঝে না, তো অনেক সময় মারার জন্য উপক্রম হয়ে যায় এরকম, কিন্তু যখন আবার সন্তানের দিকে যখন তাকাই তখন আমাকে নিজেই বলে যে আসলে আমার আর মানে ইচ্ছা হয় না যে আমি আমার বাচ্চাকে একটু আঘাত করব, কেন আমার বাচ্চা ছোট,
এরই নাম
আমার বাচ্চা ব্যথা পাবে,
এরই নাম মা
বেশক। তো বলা হচ্ছে আসলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমি আপনি এই বিষয়টা চিন্তা করে আমি আমার আপনার বাচ্চার ক্ষেত্রে যে যত্ন নিচ্ছি ঠিক সেভাবেই আমাকে আপনাকে যত্ন করেছেন আমার পিতামাতা, তাই না? তো আজ ওখান থেকে বড় করতে 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 আমি আপনি বর্তমানে মা বাবা হয়েছি, আমি আপনি নিজে ইনকাম করছি, সব কিছু করছি, তাহলে এই অবস্থায় যেখানে বলা হচ্ছে এই অবস্থায় খেদমতের কথা বলা হয়েছে এবং বলা তেমনইভাবে তারা শেষ বয়সে তোমার নিকট শক্তিহীন হয়ে থাকে, অর্থাৎ এমন কোনো শব্দ মুখে উচ্চারণ করো না যা থেকে এটা বোঝা যায় যে তাদের দিক থেকে তুমি মানসিকভাবে বিরক্ত বোধ করছো, যে কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ পূর্বে, এবং সুন্দর শালীনতা সহকারে তাদের সাথে সম্বোধন করবে এবং তাদের সামনে তাদেরকে কখনো নাম ধরে ডাকবে না। দেখুন এখানে নাম ধরে ডাকার ক্ষেত্রেও কিন্তু কি বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে পিতামাতার সাথে এমনভাবে কথাবার্তা বলবে যেমন গোলাম বা দাস তার মনিবের সাথে কথা বলে। কিন্তু বর্তমান আমাদের অবস্থা কি রয়েছে
কাউসার ভাই? যে আসলে খুবই সুন্দর বলেছে আমার শাহরুখ ভাই, যেখানে কোরআনে পাকের মধ্যে এত গুরুত্ব সহকারে মা বাবার হকের ব্যাপারে উঠে এসেছে, যেখানে আপনি বলছেন যে আসলে উপ শব্দটাও ঠিক এভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও সাহাবায়ে কেরাম ইরশাদ করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, মা বাবার প্রতি আমাদের কী হক আছে, সন্তানের কী হক? তখন আমার নবী বলে এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম।
আল্লাহু আকবার,
ইনাদের কাছে তোমার জান্নাত জাহান্নাম সব কিছু, এবার তোমার ইচ্ছা কতটুকু হক আদায় করবে কি করবে না। ঠিক এভাবে অনেক জায়গার মধ্যেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে কারো সকাল যদি মা বাবার খেদমতের মাধ্যমে হয় না, আল্লাহ পাক তার জন্য দুইটি জান্নাত দরজা খুলে দেয়।
সুবহানাল্লাহ।
আর যদি কারো একজন মা হারিয়ে গিয়েছে অথবা বাবা হারিয়ে গিয়েছে, হয়তো শুধু মাকে খেদমতের মাধ্যমে সকাল হয়েছে, তাহলে তার একটি জান্নাত দরজা খুলে যায়। আর যদি কারো এমন যে মা বাবার অবাধ্যতার মাধ্যমে তার সকাল হয়েছে, তাহলে তার জন্য ঠিক বিপরীত দুইটি জাহান্নামের দরজা খুলে যাবে। আর যদি একটি হয়ে থাকে তাহলে একটি জাহান্নামের দরজা খুলে যাবে। তাহলে আজকে আপনি যে বিষয়টা রেখেছেন মা বাবার হকের ব্যাপারে, মা বাবার গুরুত্বের ব্যাপারে, এটা কতটুকু আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, কতটুকু আমাদের জন্য জরুরি যে আমার ওই সকাল তো সকালই হবে না যে সকালে যে আমার মা বাবার খেদমত করার সৌভাগ্য না হয়, কেননা এই সকাল হওয়া তো আমার জীবনে সবচেয়ে বড় ভুল হবে যে আমার এই সকালটা মা বাবার অবাধ্যতার মাধ্যমে হয়, কেননা এটা হাদিস শরীফ আমার নবী বলে দিয়েছে যে আজকের সকাল হওয়াটা আমার জাহান্নামের দরজা খুলে গিয়েছে,
যে
আজকের রাত হওয়াটা আমার জাহান্নামের দরজা খুলে গিয়েছে। তো যারা বুঝে তারা কিন্তু মা বাবার হক আদায় করার ক্ষেত্রে কখনো দ্বিধাবোধ করে না।
আপনি সকালবেলা মা বাবার হক আদায় করে শুরু করতে বলছেন,
যে
সকালবেলা কিন্তু আসলে ধরেন যেহেতু মা বাবারা সকালে সকালে উঠে যায় ফজরের নামাজের সময়, ওই ক্ষেত্রে চাইলে আমরা তাদের দিকে ওজুর পানি বাড়িয়ে দিতে পারি তাদের খেদমতের জন্য। এরপর সকাল সকাল অনেক দেখবেন অনেক মুরব্বীরা কিন্তু সকাল সকাল নাস্তা করতে পছন্দ করে।
জি জি,
দেখা যায় আমার আমার শক্তি সামর্থ্য রয়েছে, আমি দোকানে গিয়ে সব কিছু কি করে ফেলছি, কিন্তু একটু তো সকালে মায়ের জন্য বাবা
দোকান থেকে এনে, বা যদি ঘরওয়ালি কি হয় ঘরওয়ালির মাধ্যমে। নিগ্রানের সুর একবার বলছে যে যেই সকালবেলা ওনার বাবা থাকতে উনি ঘটনা বলছেন,
জি জি জি,
যেই সকালবেলায় আমি বাইরে থেকে কখনো কিছু বাবার জন্য যে পছন্দীয় যে নাস্তাটা থাকতো ওইটা আমি যেদিন বাইরে থেকে কিনি ঘরে ফিরতাম,
জি
ওই দিন আমাদের বাপ ছেলের মানে দিনটাই অন্যরকম হয়ে যায়।
আল্লাহু আকবার।
এই জন্য মা বাবারও কিন্তু কিছু আশা করে।
এভাবে আপনি রমজান মাস চলমান আছে, হয়তো ঠিক আছে রমজান মাস আজকে চলে গিয়েছে, কিন্তু এই রমজানেও আমি কতবার ইফতারের সময় আমার মা বাবাকে খুশি করতে পেরে তাদের সাথে ইফতার করতে পেরেছি।
আসলে তাদের খুশি করার জন্য বড় কিছু লাগে না,
কিছু প্রয়োজন হয় না।
হ্যাঁ,
শুধু মা সন্তানের হাসি মুখে মায়ের পাশে বসাটা না,
একটু আন্তরিকতা,
আন্তরিকতা,
তাদের প্রতি একটু মানে মহব্বত দেখানো, এটাই তাদের জন্য,
এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া। মানে বাবা বলেন মা বলেন তারা চায় আমার সন্তান হাসি মুখে আমার পাশে বসুক,
আমার কথা শুনুক,
আমার কথা শুনুক। হ্যাঁ, আমার পাশে বসে তারা কি করুক, মানে আমার সাথে কথা বলুক।
আল্লাহু আকবার।
এমন না যে আপনি অনেক দামি জিনিস এনে দিয়ে দিলেন মাকে বাবাকে,
এটাতে খুশি হবে,
এটাতে খুশি হবে না। মা বাবারা এমন হয় না, মা বাবারা সন্তানের কাছে শুধু সন্তানকেই চায়, শুধু সন্তানকে চায়, সন্তানের টাকা চায় না, সন্তানের সম্পদ চায় না, শুধু সন্তানকে চায়। কিন্তু একটা সময় আসে যে সন্তানরা মনে করে হয়তো মা বাবা আমার সম্পদের পাগল, মা বাবা হয়তো আমার থেকে
আমার সুখ দেখতে পাচ্ছে,
আমার সুখ দেখতে পাচ্ছে না। এটা আসলে যারা দুর্ভাগ্য না,
একটা কথা আছে কোন সুর হাজী আব্দুল হাবিব আত্মারি, উনি বলে আমার মা যখন মারা যাচ্ছিল আমি তখন সাউথ আফ্রিকা কিংবা দেশের বাইরে ছিলাম, আমার মা ওই দিন রান্না করে খাবার খেয়েছিল, এরপর ইন্তেকাল করেছিল। অর্থাৎ আমার মা দোয়া করতো আল্লাহ তুমি কোনোদিন আমার কাউকে কারো মোকাপেক্ষি করিও না। অর্থাৎ মা বাবার খেদমত করা এটা অনেক বড় নিয়ামত, অনেকে মা বাবার খেদমত করার সুযোগ পায় না। অনেকের বাবা হঠাৎ আল্লাহ তার হায়াত শেষ হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, অর্থাৎ মা বাবা বার্ধক্যে পরিণত হয় না, বার্ধক্যে যায় না, এর আগে ইন্তেকাল করেছে, অর্থাৎ মা বাবার খেদমত। এটা কিন্তু সবার সৌভাগ্য হয় না। আজকে আপনার বাবা বৃদ্ধ হয়েছে, আপনার মা বৃদ্ধ হয়েছে,
মানে খেদমত শব্দ শুধু তারা বৃদ্ধ হলেই যে করবে এটা না,
সেটাও না। অর্থাৎ বুঝতে চাচ্ছি একটা মা বাবার খেদমতের সুযোগ পাওয়া এটা অনেক বড় নিয়ামত।
আমার যখন থেকে আকল হয়েছে তখন থেকে মা বাবার খেদমত শুরু হয়ে যেতে হবে,
সুযোগ হয়ে যেতে হবে, কিন্তু অনেক তো সেটা সৌভাগ্য হয় না। সে মনে করেন একটু যৌবন অবস্থা শুরু হতে যাচ্ছে বা ছোট ছিল সেই সময় মা বাবা ইন্তেকাল করেছে। মা বাবার খেদমতের যে ফজিলত আপনাকে একটা বলি, এক বাবা তার চারটা সন্তান ছিল, চারটা সন্তানের মধ্যে একটা সন্তান অনেক বুদ্ধিমান ছিল। সে তার তিন ভাইকে বলল, হে আমার ভাইরা, আমাদের যে সম্পদগুলো আছে অনেক, আমাদের ওয়ারিশত অনেক সম্পদগুলো পাবো, এগুলো তো বাগবাটোয়ারা হবে, আজকে তোমাদেরকে আমার একটা অফার দিতে মন চাচ্ছে। বলে কী অফার? আমাদের বাবা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার অফার দিতে মন চাচ্ছে যে বাবাকে খেদমত করবে, এক তো হচ্ছে আমাকে সম্পদ সবগুলা ওয়ারিশত সবগুলো আমাকে দিয়ে দাও, মা বাবার খেদমত তোমরা করো, অথবা আমার বাবার খেদমতের জন্য আমাকে দিয়ে দাও, আর তোমরা নিয়ে নাও, আমি বাবার খেদমত করবো। তো বাকি তিন ভাই যারা ছিল তারা তো অনেক খুশি হয়ে গেল, খেদমত একটা ওয়ারিশ কমে গেল, টেনশনও কমে গেল, বাবার খেদমত করার আর সম্পদও সবগুলো আমরা পেয়ে গেলাম, অনেক খুশি। আর এই ব্যক্তি যিনি নেককার ছিল আল্লাহ বলছেন, তিনি তো জানতো বাবার খেদমত করা
এটাই আসল সম্পদ,
এটাই আসল সম্পদ। আল্লাহ পাকের দয়া তিনি খেদমত করা শুরু করলো, খেদমত করা শুরু করলো। সম্পদ বলতে কিছুই নেই, একদিকে তো ঘরের বউ আছে, তিনিও বারবার মানে একটা যেটা বলে না
যেটা হয় আর কি,
যেটা হয় আর কি, ঘরের মধ্যে কি সম্পদ নাই কিছু, টেনশনের উপর টেনশন, কিছুই নাও নাই, ভাইদেরকে সব দিয়ে দিয়েছে,
একটা বোঝ নিয়ে নিয়েছে,
একটা মাথার উপর বোঝ নিয়ে নিয়েছে, ইনার ইনার খেদমত করা কি করবো, আমাদেরকে কি মেরে ফেলবে নাকি, এরকম একটা অবস্থা। কিন্তু ইনি জানতো আল্লাহ ও তার রসুল কি বলেছে বাবার খেদমতের কেমন ফজিলত, মায়ের খেদমতের কেমন ফজিলত, তিনি খেদমত করতেছিল। আল্লাহ পাকের দয়া এক সময় তার বাবাও ইন্তেকাল করলো, এখন পরিশেষে বাবাও ইন্তেকাল করেছে, ভাই তিন ভাই সবগুলো সম্পদ নিয়ে নিয়েছে, এখন তিনি কি করবে, বউ বারবার বলে। আল্লাহ পাকের দয়া তিনি এক রাত স্বপ্ন দেখলো যে অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আপনার জন্য রাখা আছে, আপনি গিয়ে নিয়ে আসেন।
আল্লাহু আকবার, আল্লাহ।
স্বপ্নের মধ্যে তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ওগুলোর মধ্যে কি বরকত আছে? বললো না, ওগুলোর মধ্যে বরকত নেই। পরে ঘুম থেকে উঠেছে, তিনি ঘরওয়ালিকে বললো, আরে আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম অমুক জায়গায় 100 স্বর্ণ মুদ্রা আছে। তো বলো তাড়াতাড়ি যাও না, নিয়ে আসো না, বাইরের জায়গা জমিন এগুলোও নাও নাই, এখন সম্পদ এগুলো নিবে না। বলতো না আমি নিব না, কারণ কি? ওর কারণ হচ্ছে আমি শুনলাম ওগুলোর মধ্যে নাকি বরকত নেই। পরের আরেকবার কি স্বর্ণ মুদ্রা দেখলো, বলতেছে কি 10টা স্বর্ণ মুদ্রা, 10টা কি আপনার ওই যেগুলো স্বর্ণ মুদ্রা বলতে পারেন বাকি আশরাফি। তো বললো ঘরওয়ালিকে বললো, তাও জিজ্ঞেস করলো এগুলোর মধ্যে বরকত আছে কিনা, বললো না এগুলোর মধ্যেও বরকত নেই। আবার ওয়াইফকে বললো, কি 100টা তো বাদ দিয়ে দিয়েছো, 10টা তো হলো তো নিয়ে নাও, কিছুটা হলো তো একটু আমাদের জন্য আসান হবে। বললো না কেন নিব না, তাও
বরকত নাই,
ওইটার মধ্যে বরকত নাই। পরিশেষে স্বর্ণ মুদ্রা দেখলো কি একটার মধ্যে কি আছে,
বরকত আছে,
বরকত আছে। আল্লাহ পাকের দয়া তিনি একটা স্বর্ণ মুদ্রা নিলেন এবং ঘরের জন্য একেবারে বলো যাক, আল্লাহ পাক যখন দিয়েছে আজকে যখন একটা স্বর্ণ মুদ্রা পেলাম, ঘরওয়ালিকে গিয়ে পরিবারকে গিয়ে একটু ভালো একটু মাছ হলো খাবার খাওয়াই। যখন ঘরওয়ালি মাছটা নিল মানে পরিষ্কার করছে, আল্লাহ পাকের দয়ায় ওই একে দুইটি মাছের মধ্যে দুইটি
স্বর্ণ
ওই আপনার কি বলে মুক্তা,
আচ্ছা
এমন মুক্তা যেটা কি ইউনিক, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না এরকম,
মানে ওই যে প্রথম স্বপ্নে যে অনেকগুলো স্বর্ণ ছিল এর চাইতেও বেশি দামি,
এখন মানে মুক্তা পেয়ে গিয়েছে। এখন তিনি ওই মুক্তাগুলা রেখে দিলেন। ওই যুগের বাদশাহ যিনি ছিল, ওই বাদশাহ পুরা দেশের মধ্যে অর্ডার করলো, আমার থেকে এমন এই এই কালারের এই এই কোয়ালিটির এই এই মুক্তা লাগবে। এখন বাসা সকল সৈন্য সকল দোকানে দোকানে সকল পুরা দেশের মধ্যে তছনছ করে খুঁজে পেলো, কিন্তু কোথাও ওই কোয়ালিটির ওই কালারের পেল না। পরে কেউ বলতে শুনতে পেলো যে অমুক ব্যক্তি সে মাছের মধ্যে এরকম পেয়েছে, দৌড়ে চলে গেলো সৈন্যবাহিনী। বাহ মার্শাল্লাহ, এটা তো অনেক সুন্দর, তারা বাসার কাছে নিয়ে পৌঁছলো। বলো আমি তো এটাই খুঁজছিলাম, আমি তো এটাই তোমার কি এই এটা কি বলো কী লাগবে বলো। এবার এই বুদ্ধিমান বলল যে আমাকে আপনারা কি করেন, তখন কচ্ছর বোঝা কী করত, স্বর্ণ মুদ্রাগুলো মাস বোঝা করতো, বলো আমাকে এক একটা কচ্ছর বোঝাই করে বস্তা করে স্বর্ণের মুদ্রা বস্তা করে আমাকে 30টি কচ্ছর কী করো দিতে হবে, তারপর আমি কী করবো তোমাকে একটা কী দিব
মুক্তাগুলো
মুক্তা দিব। তাহলে একটা মুক্তার বদলা ৩০টি কচ্ছর বোঝাই কি পেলো
স্বর্ণ।
এখন বাদশাহ তো খুশি, মহাখুশি, একটা কি মুক্তা পেয়ে। এখন সে বলছে একটা মুক্তা দিয়ে কিছু হবে না, এটা যদি মূল্য লাগে জোড়া লাগবে। পরে আবার খুঁজতে খুঁজতে পৌঁছলো তার কাছে, যদি দুইটি পেয়েছিলাম বললে এবার ৩০টি দিয়ে হবে না, এবার ডাবল লাগবে,
৬০টি,
৬০টি লাগবে, ৬০ আর ৩০ ৯০, ৯০টি কচ্ছর বোঝা স্বর্ণ মুদ্রার বস্তা, একটা দুইটা না বস্তা সহ আল্লাহ পাকের দয়ায় ওই ব্যক্তিকে যে বাবার কেতমত করেছিল, দুনিয়ার সম্পদ দেখে নাই, বাবার কেতমতের ফজিলত দেখেছে, আর আল্লাহ পাক তাকে এমন দিয়েছে, এমন দিয়েছে সারা জীবন খেলেও।
এই ঘটনার মধ্যে তো আরেকটা শিক্ষা যে বরকতের
বরকত
প্রাধান্য দেয়া, বরকতকে প্রাধান্য দিয়েছে,
সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। সম্পদের দিকে না ছোটা, জায়গা জমির জন্য আজকে বাই বাই কেবারে হুজুর বাবাকে পর্যন্ত মেরে ফেলে, বাবার জানাজা কি করতে না
হচ্ছে না,
হচ্ছে না বলে আগে আমার সম্পদ বাগবাটা ওরা হতে
বাবার লাশ যাবে দাফন
করতে, বাবার খেদমত, বাবার যে কষ্ট হচ্ছে জানাজার, সেকে কারখানার মধ্যে শুয়ে রাখা হয়েছে, সেটার দিকে না তাকিয়ে আজকে সম্পদে লোভে সন্তানরা
আমি যদি ভুল না করি তাহলে হাজির উপরিসুরা হাজির শাহিদ আত্মারি উনি বলেছিলেন যে ওনার মায়েরও ওয়ারিশান যেগুলো ছিল বন্টন হয়েছে, মায়ের জুতা নিয়েছিল, বাকি সবগুলো ভাইদেরকে দিয়ে দিয়েছে যে তুমি মায়ের জুতাগুলো আমাকে দিয়ে দাও,
সুবহানাল্লাহ,
এগুলার এগুলো আমি চাই। দেখেন আল্লাহওয়ালারা মানে সম্পদের দিকে চোখ রাখে না, তারা মা বাবার সাথে সম্পৃক্ত ওই বিষয়গুলোর দিকে চোখ রাখে, আর আল্লাহ তাআলা এর কারণে ওনাদেরকে আরো বরকত দিয়ে দেয়। আজকে দেখেন হাজী শাহিদকে কে চিনে না, দুনিয়ার দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে চর্চা ওনার। তো এই যে মা বাবাকে খেদমত করলে, আজকে আমরা বায়েজিদ বোস্তামির আলোচনা করি, কেন হয়েছে বায়েজিদ বোস্তামি, মায়ের কদর করার কারণে, মায়ের মাকে শ্রদ্ধা করার কারণে, মায়ের খেদমত করার কারণে। আজকে আমরা যতই আল্লাহর বলি দেখি না কেন, তার প্রত্যেকে
আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওনার সম্মান কেমন?
আচ্ছা,
আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, আল্লাহু আকবার। ওনার মায়ের নাকি যত সন্তান হতো সবগুলা কি হুজুর ইন্তেকাল করতো, মারা যেত, কিন্তু আমার আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক হয়েছে ওনার মা, ওনাকে নিয়ে কি করেছিল, কাবা ঘরের সামনে গিয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য কি করো, মায়ের দোয়ার কারণে এনার একটা উপাধি আতিক হয়েছে,
আতিক।
আর আজকে মায়ের দোয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন শান পেয়েছে,
সুবহানাল্লাহ, ইসলামের প্রথম খলিফা হয়ে গেছে।
সেটা
আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করার, মায়ের কদর করার, শুধু মা না অনেকে মাকে বেশি প্রাধান্য দেয়, এটাও হয়,
এই যে আমি ঘটনা
পরিবার,
এটা তো বাবাকে নিয়েছি,
হ্যাঁ হ্যাঁ না, পরিবারের মধ্যে অনেকে মাকে প্রাধান্য দিতে বাবাকে গালিগালাজ করে, দেখবেন আপনি এটাও হয়,
হুজুর কিতাবে
মাকে প্রাধান্য দিচ্ছে, অনেক
কিতাবের মধ্যে রয়েছে যদি মায়ের কদমে জান্নাত হয়ে থাকে আর ওই জান্নাতের দরজা হচ্ছে বাবা,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনি জান্নাত তো জান্নাত পেয়ে গেছেন, দরজা খুলতে না পারেন আপনি যাবেন কোথায়,
যাবেন কোথায়, জি এটাই তো আমাদেরকে উভয়কে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বেশি কদর করতে বলেছেন, মায়ের জন্য তিনবার ইরশাদ করেছেন, বাবার জন্য একবার ইরশাদ করেছেন,
জি জি,
কিন্তু এই না যে আমি একজনকে বেশি প্রাধান্য দিব, দুইজনই আমার জন্য মানে সমান হকদার, দুজনকে আমার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আলোচনা আরও হবে একটি নাতে মুস্তফা, মাশাআল্লাহ, আমাদের নাতকা ভাই থেকে শুনবে এরপর ইনশাআল্লাহ কলের দিকে যাব, জি হুজুর নাত শুনবো।
তুমি ভুলো না মদনী
থাকিবে
আপনাকেও
বরকত দান করুক, আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। পরবর্তী কল।
বগুড়া জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমি একটা গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনা রই।
আমাদের সাথেই থাকুন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর শোনার চেষ্টা করব। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শাকির হোসেন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, আমার খুবই ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিয়ারতকে কবুল করেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী কল।
আমি বলছি দোয়া করবো। আমার নাম মোহাম্মদ সাইফ হোসেন।
আমি
রাশেদ বলছি, আমি একটি কালাম শুনতে চাই, রাস্তা এমন হয়তো নবী ডাকবে মদিনায় মরে।
মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ শোনাবো। আসুন, একটি প্যাকেজ আছে, যে প্যাকেজের মাধ্যমে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে কিছু উপদেশমূলক বাণী শুনে থাকি, সে প্যাকেজটি আমরা দেখে আসি।
যার চোখ সবসময় বেশি চায়, সে কখনো শান্তি পায় না, আর যে অল্পে তৃপ্ত থাকে সে ধনী। তৃপ্তি শিখুন, আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি আছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে এই মানুষের চাহিদা নিয়ে ইরশাদ করেছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন তার বুক প্রশস্ত করে দেন। আর আল্লাহ তাবারক তাআলা যার বুক প্রশস্ত করে দিয়েছেন, তার আবার কিসের অভাব, তার আবার কিসের চিন্তা, তার আবার কিসের ভয়, কেননা তার বুক তো আল্লাহ তাবারক তাআলা প্রশস্ত করে দিয়েছেন। তাই আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকি, আমার কাছে যা আছে তাই নিয়ে আমি রাজি খুশি থাকি। এর চাইতে বেশি পরিমাণ চাওয়াটা আশা করাটাই হবে আমাদের জন্য বোকামি।
জি, যতটুকু আছে ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা, আল্লাহ পাকের উপর রাজি থাকা, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আলোচনা চলছিল মা বাবার হকের বিষয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শাহরুখ ভাই একবার এক ব্যক্তি আসলো। সেই ব্যক্তি বলল যে হুজুর, আমি আমার মাকে কাঁধে নিয়ে 6 মাইল এমন উত্তপ্ত পাথরের উপর চলেছি, এটা এমন গরম পাথর ছিল যে পাথরের উপর যদি মাংস রাখা হয় সেটা কাবাব হয়ে যাবে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাইল এরকম পাথরের উপর দিয়ে আমার মাকে কাঁধে নিয়ে আমি চলছি, হেঁটেছি, হুজুর আমার মার হক আদায় হয়ে গেছে।
আল্লাহ আল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে ঝটকা, যে ব্যথা অনুভব করেছে, সেগুলোর হয়তোবা হাজারো ব্যথার মধ্যে একটা ব্যথার হক আদায় করেছে তুমি। যন্ত্রণা তো পুরোপুরি আদায় হয়ই নাই, সারা জীবন যে মা এতগুলো সেবা করেছে এগুলোরও হক আদায় হয় নাই, শুধুমাত্র
এতটুকু হাঁটার কারণে হয়তো বা একটা ঝটকার, একটা প্রসব বেদনার হক তুমি আদায় করেছো। তাহলে দেখেন আমরা যে বলি আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, হক তো আদায় হয়ে গেছে।
আমি যদি চিন্তা করি আমি কি ছয় মাইল হাঁটতে পারবো লিয়াকত ভাই?
আল্লাহ, তাও গরম পাথরে
যেটার মধ্যে মাংস দিলে কাবাব হয়ে যাবে, যে কাবাব আমরা সাধারণত চুলার মধ্যে দিয়ে খেয়ে থাকি গরম করে, তো ওরকম উত্তপ্ত কাবাব হয়ে যাবে যেটা মাংস, ওরকম ছয় মাইল আমার আপনার পক্ষে, ছয় মাইল নয়, ছয় মাইল তো দূরের কথা, আমরা ছয় কদম আগাতে পারবো কিনা আমি আপনি প্রশ্ন করি।
জি,
ছয় কদম।
জি,
তাহলে কিভাবে আমরা বলে ফেলি যে আমি আমার মা বাবার হক অনেক আদায় করেছি, মা বাবার জন্য অনেক কিছু করে ফেলেছি? নাই নাই প্লিজ, নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবার হক আদায় করার মতো আমার আপনার কিছুই নেই। যদি তিনি বাবা না হতেন তাহলে তো তুমি মাও পেতে না।
তো আজকে বোঝা যায় যে আমরা যে এত কষ্ট করি ইনকাম করে ঘরে ফিরি, এটা কত কষ্টকর।
আসলে লিয়াকত ভাই দেখবেন আপনি মায়ের ক্ষেত্রে বলেছেন, মায়ের কথাগুলো তো আসলে বলতে গেলে সেটা
ওইটা আছে ওইটা জায়গায়
লাও জবাব, এটা আসলে এটা তুলনা করার মতোই নয়, এটা তুলনা আপনি বলে ফেলেছেন। তারপরও ঠিক আছে, এইভাবে আরও অনেক বর্ণনা রয়েছে, কিন্তু এই যে আমি বাবার কথাগুলো বলছি, আপনি দেখুন একজন বাবার ক্ষেত্রে, আপনি কিছুক্ষণ পূর্বে যে কথাটি বলেছিলেন বাবার একবার, বাবার ক্ষেত্রে যে একবার বলা হয়েছে, আপনি দেখুন এই একবারের মধ্যেও যে বাবা, যে বাবা তার সন্তানকে প্রতিপালনের জন্য এত কষ্ট করে, যখন বাবা ইনকাম করতে যায় তার যখন খিদা লাগে, যখন সে চিন্তা করে যে একটা ভালো খাবার খাবে, তখন সাথে সাথেই তার সন্তানের কথা, তার পরিবারের কথা চলে আসে।
হুজুর, যদি শুধু নিজের চিন্তা থাকতো তাহলে মনে হয় আমরা এত কষ্ট করতাম না। সাথে পরিবার,
অবশ্যই
ঘরওয়ালি, সন্তান, এগুলার চিন্তা থাকাই আমরা এত কষ্ট করছি।
আসলে বাবা এত কষ্ট উপার্জন
আছে, মা বাবার নিজের জন্য বাঁচে না,
সন্তানদের জন্য
বাঁচে। অবশ্যই 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 ভাই, আপনি চিন্তা করুন না, আপনার বাবা এত উপার্জন এত কষ্ট কেন করছে? বাবা যে কষ্টগুলো সহ্য করে যায় সেগুলো কি কখনো সন্তানকে গিয়ে বলছে যে আমি ইনকামটা করেছি, অমুক অমুক কাজ করেছি, অমুক অমুক, এটা কি বলে? বলে না, কিন্তু সামনে গিয়ে শুধু তাকিয়ে থাকে, আমার সন্তানকে আমি সামনে দিব,
যেটা নিয়ে গেছি সেটা দেখে
আমার সন্তান একটু মুখে হাসিটা ফুটবে,
এটাই এটাই
এটাই এটাই তো তো বলা হচ্ছে। দেখুন মানে কেমন একটা মুহূর্ত আসলে বাবা, বাবার জন্য যে সন্তানের মুখের হাসিটাই তার জন্য অনেক বড় একটা নিয়ামত।
মোটামুটি মা বাবার যে মা বাবার একটা বয়স থাকতে সন্তানেরাও মোটামুটি করে, সবচেয়ে যে সময়টাতে তাদের হক আদায় করতে হয় সেটা হচ্ছে বৃদ্ধ বয়সে, যেহেতু তাদের শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়। সে সময় আমরা দেখি যে আমরাও যখন মা বাবা হয়ে যায়, আমাদের ঘরেরও সদস্য এসে যায়, আমাদের বাচ্চার মা আসে, এক্ষেত্রে বাচ্চার মার অবদানও কিন্তু অনেকটুকু, কেননা সে যদি ভালো না হয় তাহলে আমি কিন্তু মা বাবার হক আদায় করতে অনেকটুকু বাধাগ্রস্ত হব।
জি জি,
এ ব্যাপারে আপনি কি বলবেন?
দেখেন একটা বিষয়, উলামায়ে কেরাম বলে মা বাবা যখন বৃদ্ধ হয়, কারো 50 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, তাহলে বলা হচ্ছে আপনি ওই 60 থেকে 50 থেকে 40 থেকে 0টাকে সরাই দেন।
আহ,
যে 6 থেকে 5 থেকে 4 থেকে এটাই হচ্ছে তার বয়স।
আসলে
অর্থাৎ ছোট বয়সে একটা 4 বছরের শিশু, 5 বছরের সন্তান, 6 বছরের সন্তান যে বিহেভ করে, ঠিক সেম মাইন্ড, সেম মন মানসিকতা, সেম আচার আচরণ সে বৃদ্ধকালে করবে। এটা ডাক্তারদের বিশ্লেষণ বলেন, এটা উলামায়ে কেরাম যেটা বলে। অর্থাৎ ছোটো বাচ্চা, এখন আপনি বাবা হিসেবে জানতে পারছেন যে যে আসলে সন্তান, আমার শাহরুখ ভাই বললো সন্তান বিছানার মধ্যে যা করার সব কিছু করছে, তারপরও মা বাবা সহ্য করে নিচ্ছে, এই জন্য এটা আমার সন্তান, সে কোনো বাচ্চা, তাই সে বুঝতে পারছে না, সে বুঝতে পারলে তো তা কি করতো,
তার কষ্ট সহ্য করার ক্ষমতা নাই,
এটাই
মানে সন্তানকে বাঁচানোর কিরকম প্রচেষ্টা,
এটাই সে এখন
মানে আপনি দেখুন না কাউসার ভাই, আমি আপনি আমার আমার আপনার বাচ্চা যখন সামান্য কাশি বা মানে সর্দি যখন হয়ে যায়, মানে কত টেনশন আমার আপনার মধ্যে কাজ করে,
কাজ করে,
মানে বড় থেকে বড় ডাক্তারের কাছে পর্যন্ত আমরা নিয়ে
চলে, সে এখনো ছোট, কারণ সে আমার সন্তান।
সন্তান
তো বলা হচ্ছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সেও ছোট বাচ্চার মতো হয়ে যায়, তারও বুদ্ধিটা থাকে না।
এমনও হয় মানে এতটুকু তো আমরা শুনেছি যে অনেক সময় সন্তান মা বাবার গায়ে হাত তোলে, এমন জমানায় এসে গেছে, ছেলের স্ত্রী শ্বশুর শাশুড়ির গায়ে হাত
তোলে,
এমন জমানায় এসে গেছে। তাহলে দেখেন মানে কিভাবে
অবাধ্যতা কত চরম পর্যায়ে পৌঁছেছে, মানে জাহান্নামের
ঘটনা আছে না আপনার, হাসান বসরি কি একা আল্লাহর ওলি, তিনি হজের মধ্যে গিয়েছে, একজন ব্যক্তি তিনি স্বপ্নের মধ্যে দেখেছিল যে ওনাকে গিয়ে বলে দাও ওনার কি কোনো হজই কি তার কবুল হয় নাই, তার কোনো ইবাদতই কবুল হয় নাই, পরে গিয়ে যখন তাকে বলল দেখতে পাচ্ছে সে গিয়ে ইবাদতের মধ্যে লিপ্তের মধ্যে বলে এই ব্যক্তি কেন খোঁজ কবুল হবে না, সে তো কান্না করছে ইবাদত করছে এত আল্লাহওয়ালা। ওর যখন তার ব্যাকহুস্ট্রি যখন সে জানতে তাইলো সে বললো যে একসময় আমি এরকম নেশা করে এরকম রাগের মাথা গিয়ে আমার মাকে আমি তাপ্পর মেরেছিলাম
আল্লাহ,
যার কারণে আমার মা পরে মারা গিয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত আমি যতবার হজ করেছি কেউ না কেউ এসে আমাকে বলে দেয় তোমার হজ কবুল হয় নাই। মানে এত বড় বড় এত, এবং আমি প্রতিবার হজের মধ্যে কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে তওবা করেছি, এরপর আমার কি হজ কবুল হয়নি। এইভাবে শুধু হজ কেন, বান্দার দুনিয়াতে সে নামাজ পড়ুক ইবাদত করুক সে যত জাকাত সদকা যত দান করবে করুক, সে দুনিয়াতে যত তাহাজ্জুদ গুজার হবে হোক, যদি তার উপর তার মা বাবা নারাজ হয়ে থাকে তাহলে বলা হচ্ছে তার কোনো ফরজই কবুল হবে না। তাহলে সেই জায়গায় আজকে যারা মা বাবাকে মারার মতো মন মানসিকতা তৈরি করতে পারে তাহলে তাদের চিন্তা করা দরকার, ইয়ার আমার থেকে মরতেই হবে, আমার তো আখের তো মত আছেই, সে জায়গায় আমি কীভাবে মা বাবাকে, যেখানে কোরআনে পাকের মধ্যে উফ যে জায়গায় মা বাবাকে বলা হয়েছে মা বাবার সামনে তুমি গোলাম, গোলাম মা বাবার সামনে কখনো চোখ তুলে কথা বলে না, মা বাবা আসলে গোলাম কি হয়ে যায় বসা থেকে দাঁড়িয়ে যায়, এটা উলামায়ে কারিম কিতাবের মধ্যে বলে মা বাবা যখন তোমার রুমের সাথে তুমি বসা থেকে সুন্দর করে দাঁড়িয়ে যাও, সে জায়গায় সন্তান কীভাবে এক পর্যায়ে মা বাবাকে আঘাত করতে পারে। সেটা মূল কারণ হচ্ছে আজকে আমরা ইসলামের আদর্শ থেকে অনেক দূরে, ইলমে দিন থেকে অনেক দূরে, আজকে যার কারণে আজকে সমাজের মধ্যে মা বাবাকে যেভাবে হক আদায় করা দরকার সেভাবে করছে না। আপনি আরেকটি কথা বলেছেন যে আমাদের সমাজের মধ্যে যখন কোনো একজন আমাদের পরিবারের মধ্যে যখন কোনো একজন নতুন সদস্য চলে আসে, সেটা হতে পারে আমার ওয়াইফ, সেটা হতে পারে অন্য কেউ, অর্থাৎ দেখা যায় ওনার কারণে অনেক সময় বিভিন্ন পরিবারের মধ্যে, সব সবাই কিন্তু একই না, বিভিন্ন পরিবারের ক্ষেত্রে কিছু কিছু এমন পরিবার আছে যেখানে ক্ষেত্রে একজন সন্তান সেই পুরুষ সে স্বামী তার স্ত্রীর কারণে সে আজকে মা বাবাকে সম্মান করতে মা বাবাকে কদর করতে বাধাপ্রাপ্ত হয়।
জি,
এটা আজকে আমরা সরাসরি বলতে বাধ্য, এটা আজকে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এটা বলতে বাধ্য। এটা আসলে না বুঝার কারণেই, শয়তান তো অবশ্যই চাইবে বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে, শয়তান বান্দাকে অবশ্যই চাইবে যে কোনো অজুহাত দিয়ে জাহান্নামে নিয়ে যেতে, আর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হচ্ছে ইজি হচ্ছে মা বাবার অবাধ্যতা হওয়া, আর মা বাবার অবাধ্যতা করার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে পেরেশানি, আজকে মা বাবার অবাধ্যতা হওয়ার কারণে আজকে সন্তান বলছে আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত পাচ্ছি না, চাকরির মধ্যে কোনো বরকত পাচ্ছি না, কারণ আপনার মা উপর আপনার মা বাবা নারাজ
নারাজ।
তো সেই জায়গায় আজকে যারা আমাদের ঘরের স্ত্রী হতে পারে তারও চিন্তা করা দরকার, আমারও মা আছে, আমি যদি আমার স্বামীর স্থানে থাকতাম তো আমি কি করতাম,
আমিও একদিন মা হব।
এখানে উলামায়ে কারাম বলে হাদিস শরীফ, যেটা আমি একটু আগে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে যার সকাল হয়
মা
বাবার খেদমতের মাধ্যমে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। ওই হাদিস শরীফের মধ্যে এটাও বলা আছে শেষে যদি মা বাবা আমাদের উপর অত্যাচার করে, এটা আমার নবী তিনবার জবাব দিয়েছে, যদিও বা অত্যাচার করুক, যদিও বা অত্যাচার করুক, যদিও বা অত্যাচার করুক, তারপরেও
খেদমত করতে হবে,
খেদমত করতে হবে। আমার নবী তিনবার বলেছে এখানে, আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনি সন্তানকে যখন ছোটবেলা থাকতো তাকে যদি একটা জিনিস মজার জিনিস এনে দেন না, অনেক সময় সে মাথা ঠিক না তাহলে সেটাও নেয় না, কান্না করা শুরু করে দেয়, কারণ সে ছোট অবু, সে বুঝতে পারে
জিনিস কয়বার ফেলে দেয়।
এখন মা যেটা বৃদ্ধ হয়ে গিয়েছে ভাই, এখন সে বৃদ্ধর পথে, আপনি ওয়াইফ থেকে আপনি স্ত্রী থেকে এটা বুঝতে হবে, তিনি আমার মেন্টালিটি এখন নেই, তিনার থেকে আমার মেন্টালিটি এখন। আর একটা কথা, এটা স্বাভাবিক, আপনার থেকে মনে করতে হবে সন্তান কে মা বাবা কোনো দিন দূরে রাখতে চায় না, তো মা বাবার সাথে, মা তো মা, বাবা তো বাবা, শয়তান তাদের সাথেও তো আছে ভাই, তাদেরকে হয়তো বা কিছু না কিছু কি করতে পারে, যে ওয়াস ওয়াস আসতে পারে, আর আমার সন্তান মনে দূরে দূরে চলে যাচ্ছে মনে হয়, আমার সন্তান মনে আগের মতো নাই মনে হয়, ওয়াস ওয়াসা দিতে পারে, কিন্তু এটা তো বুঝতে হবে যেটা আমার মা বৃদ্ধ হয়ে গেছে তার মন মাসে দেখা এখন আমার মতো না, এখন যদি সন্তানও না বুঝে, সন্তানও যদি না বুঝে স্ত্রীর কথা যদি নাচানাচি শুরু হয়ে যায় তাহলে তো আমি
আরও বেশি কষ্ট পাবে,
আরও বেশি কষ্ট পাবে মা বাবা। তো সেজন্য দেখা যায় আসলে এক সময় ওই সন্তানও যখন শ্বশুর হয় না, এক সময় ওই সন্তানও যখন তার মেয়েকে বিবাহ দেয় না, তার সন্তানকে বিবাহ করায় না, সেও এটার শিকার 100-126% হবেই হবে।
জি জি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এর জন্য আসলে লিয়াকত ভাই উচিত চুপ থাকা এবং বুঝানো, অর্থাৎ মায়ের বুঝ বা বাবার বুঝ বাবাকে দেওয়া এবং স্ত্রীর বুঝ স্ত্রীকে দেওয়া,
জি,
এর মাধ্যমেই কিন্তু শান্তি
শান্তি।
আমির আহলে সুন্নাত শাশুড়ি এবং বউর মধ্যে যে ঝগড়ার একটা উত্তম সমাধানের কথা বলেছেন, ওখানে চুপ থাকতে বলা হয়েছে, কেননা আমার এই জবান যদি যখন লাগাম ছাড়া হয়ে যাবে তখন
কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না, আর ঝগড়া বিবাদ লেগে অশান্তি চলতেই থাকবে। যদি চুপ থাকি বুঝাই, কেননা করোনা পাকের মধ্যে এসেছে যে বুঝাও বোঝানো মুসলমানদেরকে কাজে দেয়।
এটা হুজুর একটা কথা বলি, আমাদের অনেক প্র্যাকটিস এরকম, অনেক ইসলামী আমাদের কাছে আসে, এসে বিভিন্ন সমস্যাগুলো বলে, প্র্যাকটিক্যাল দেখেছি এই বিষয়গুলো। মা বাবা যত অত্যাচারী হোক না কেন,
জি
মা বাবা যতই অত্যাচারী হোক না কেন, আসলে মা বাবা কিন্তু সন্তানের কখনো খারাপ চায় না, পরিস্থিতি তাদেরকে বানিয়ে ফেলে। সেই জন্য সন্তানের দায়িত্ব হচ্ছে আমার মা বাবা আমার উপর অত্যাচার করুক, আমার স্ত্রীর উপর অত্যাচার করুক, তাকে আমার থেকে বোঝাতে হবে ভালো ওয়ের মাধ্যমে। কখনো এর পরও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি এরকম অনেক ইসলামী ভাইকে দেখেছি বা অনেক আমাদের মুসলমান ভাই এসে তাদেরকে এসে আমাদেরকে বলে যে হুজুর এই এই সমস্যা, এই পেরেশানি, কিন্তু সকল কিছুর একটা সমাধান, যত কিছু হয়ে যাবে হোক কিন্তু আমি কখনো আমার মা বাবার অবাধ্য হতে পারবো না, এটা অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে।
মাশাল, কেননা মা বাবার বিচার করার ওরকম ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ আবার কিন্তু দেন। হ্যাঁ, যেটা শরীয়তের শরীয়তের আদেশ অমান্য,
জি জি,
সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ছাড় রয়েছে,
ছাড় রয়েছে,
ঠিক আছে। আপনার মা বাবা আপনাকে যদি নামাজ না পড়তে বলে বা দাড়ি মুন্ডন করতে বলে, সেই ক্ষেত্রে আপনি এটার অবাধ্য অবশ্যই হতে
হবে। জি,
রিকোয়েস্টেড কালাম আছে কয়েক কলি শুনবো আমাদের নাথকা ভাই থেকে। সাল্লাম মা বাবাকে খেদমতের বিষয়ে অসংখ্য রেওয়ায়াত বর্ণনা করেছেন, অসংখ্য হাদিসে পাক আমাদেরকে বলেছেন হাদিসে পাকের মধ্যে মা বাবার কদর সম্পর্কে এসেছে। তো আমরা মা বাবার কদর করি, জীবিত থাকতে কদর করি, কেননা মরার পর আফসোস করার কোনো সুযোগ হবে না। হয়তোবা মৃত্যুর পর আপনার অনেক কিছু ইচ্ছা করবে, সে আমার মা যদি বেঁচে থাকতো আমি এটা করতাম, বাবা যদি বেঁচে থাকতো। তো এই আফসোস করার আগে আমরা ওনাদের খেদমত করি, ওনাদের খেদমত করে আমরা জান্নাত হাসিল করি। আমি এমন এমন ইসলামী ভাইকে চিনি, তারা মা বাবাকে অনেক বেশি মহব্বত করে। এমন এমন ইসলামী ভাই আছে যারা দাওয়াত ইসলামের বরকতে মায়ের পা চুম্বন করে ঘর থেকে বের হয়, ঘরে গিয়ে মায়ের পা চুম্বন করে। এগুলো হচ্ছে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আমাদের মা বাবার কদর করা শেখাচ্ছে, মা বাবার হক আদায়ের ব্যাপারে শেখাচ্ছে। মা বাবা অল্প অল্প কিছুতে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। তো তাদেরকে তাদের পছন্দনীয় যে বিষয়গুলো আছে, খাবারের হতে পারে বা তারা যে বিষয়টাকে বেশি পছন্দ করে, এগুলোতে আমরা যদি তাদেরকে খুশি করতে পারি ইনশাআল্লাহ তারা আমাদের জন্য দোয়া করবে। মা বাবার খেদমত করে আমরা জান্নাত খরিদ করি ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে ফায়দাজনক হবে। অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য আলোচনা আর কন্টিনিউ করতে পারছি না। আপনারা মা বাবার হক সম্পর্কে জানতে সামুদ্রিক গম্বুজ একটি রিসালা রয়েছে দাওয়াত ইসলামীর, সেটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সেটা পড়লে ইনশাআল্লাহ আপনাদের মা বাবার যে কদর সেটা আপনাদের জাগ্রত হবে। আর প্রতি দোয়াতে এই দোয়া অবশ্যই সামিল করবেন, রব্বির হেম হুমা কামা রব্বায়ানি সগির। ওলামায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্তে পাঁচবার এই দোয়া করবে তার ঘরের মধ্যে বরকত আসবে, কেননা সে মা বাবার জন্য দোয়া করছে, রিজিকের মধ্যে বরকত চলে যাবে। তো এই জন্য এই দোয়া, আমরা কোনো দোয়া করি বা না করি, এই দোয়া যাতে আমরা সামিল রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল উপস্থিত হব আরও একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রং।